প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدنی چینلے درشک بندو انوشتھان پرشنو گیانے چابی اے انوشتھانے اپنا در کے شاگوتم نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر پوتی درود پورار اشن کو فوجلوت এবং বরকত রয়েছে। তিরমিজির শরীফের হাদিস হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন লোকদের মধ্য হতে আমার নিকটতর ব্যক্তি সেই হবে যে ব্যক্তি বেশি থেকে বেশি আমার প্রতি দুরুদ পাক পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম হওয়ার জন্য অবশ্যই দুরুদে পাক পড়ুন, ইনশা আল্লাহুল আজিজ। কিয়ামতের দিন তারাই নিরাপত্তার বেষ্টনীর ভিতরে থাকবে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক থেকে অধিক দুরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন শুনব ইনশাআল্লাহ, এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব সেই প্রশ্নের উত্তর প্রদান করবেন। আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক সাহেব আমাদের সাথে রয়েছেন, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে প্রদান করবেন। যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব এখনই টিভি স্ক্রিনে যে নাম্বার দেখানো হচ্ছে আপনি সেই নাম্বারে আমাদেরকে কল করুন, নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সেই প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, বরং আপনি নিজের শরীয়তের বিধান সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর যদি পেতে চান তাহলে টেক্সট মেসেজ লিখে আপনারা আমাদেরকে মেসেজ করে দিন বা হোয়াটসঅ্যাপ করে দিন, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে সেই প্রশ্নের উত্তর আমরা মুফতি সাহেব থেকে নেবার চেষ্টা করব। আমরা যাব প্রশ্নের দিকে, দেখি শরীয়তের কোন বিধান জানার জন্য কোন ইসলাম ভাই কোথায় থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন।
আমি মোহাম্মদ মুর্শিদুল আলম। সদ্দে হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওয়াদা ভঙ্গ করার পরিণাম কি, এবং এ বিষয়ে আমি কিছু হুজুরের কাছে ব্যাখ্যা চাচ্ছি।
মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? অনেকে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে দেয়, তো এর পরিণাম কি একটু বিস্তারিত বলুন।
ওয়াদা ভঙ্গ করা শরীয়ত অনেক গর্হিত কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুনাফিকের চারটি নিদর্শন, মুনাফিকের সে চারটি নিদর্শনের মধ্যে বর্ণনা করা হয়েছে, তার একটি হচ্ছে ওয়াদা করলে তার খেলাফ করবে, কথা বললে মিথ্যা বলবে, লড়াই ঝগড়া হলে তো গালিগালাজ করবে, আমানত রাখা হলে তো খেয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। তো আমাদেরকে তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ঔফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, আপন ওয়াদাকে পূর্ণ করো, যে নিঃসন্দেহে এই ওয়াদার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে তোমাদের। তো এই জন্য ওয়াদা এটা ছাড়া উচিত নয়, মিথ্যা ওয়াদা করা উচিত নয়, না নিজের ওয়াদাকে ভঙ্গ করা উচিত। নবুয়ত প্রকাশ করার পূর্বে হুজুরকে কেউ বললেন যে আমি আপনার কাছে আসছি, আর সে ভুলে গেল। রেওয়ায়েতের মধ্যে বর্ণিত যে একদিন অথবা তিন দিন হুজুর আলাইহিসসালাম সেখানে ছিলেন। যখন সে যুবক এসে বলে আমি ভুলে গেছি, হুজুর বললেন তুমি আমাকে ক্লান্ত করে দিয়েছ, কিন্তু যেহেতু ওয়াদা হলো, ওয়াদা করেছিল যে এখানে সাক্ষাৎ হবে, অবস্থান করো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন। তো এটার অনেক গুরুত্ব রয়েছে। তো ওয়াদা ভঙ্গ করা, আর বিশেষ করে যখন আপনি ওয়াদা করছেন, তো আপনার নিয়তে সে সময় এটা থাকবে যে আপনি মিথ্যা ওয়াদা করেছেন, যে আপনার মনের মধ্যে যে আমি পূর্ণ করব না। মানুষ বলে যে পেমেন্টের ক্ষেত্রে দেরি করা, অমুকের জন্য দেরি করা, সে হয়তো ওয়াদা করছে, কিন্তু অন্তরে রয়েছে যে বিলম্ব করছি, তো এখন থেকেই গুণাগার হয়ে যাবেন, কেননা আপনার অন্তরের নিয়তই সেটা অবাস্তব, মিথ্যে। হ্যাঁ, যদি আপনি ওয়াদা করেছেন আর অন্তরে ছিল যে আমি এই কাজটি করব, কিন্তু আকস্মিক এমনটা হয়ে গেল যে আপনি করতে পারলেন না, তো কোনো গুনাহ নেই, অর্থাৎ অন্তঃসত্ত্ব ছিল। উদাহরণস্বরূপ, কেউ আপনাকে দাওয়াত করল যে আমাদের এখানে দাওয়াত রয়েছে, আপনি আসবেন। আপনি তার সাথে ওয়াদা করলেন, ঠিক আছে আমি আসব, কিন্তু যখন সে সময় আসলো, আপনার নিয়ত সে সময় এটা ছিল যে আমি আসব, কিন্তু সে সময় আপনি কোনো অসুবিধার মধ্যে পড়ে গেলেন, এমন কোনো জরুরি কাজে, কোনো এমন এমার্জেন্সি ঘরের মধ্যে হয়ে গেল, তো এখন আপনি গেলেন না, তো কোনো গুনাহ নেই। কিন্তু যখন আপনি ওয়াদা করছেন, সেই সময় যদি আপনার অন্তরে এমন কোনো নিয়ত থাকে যে আপনি এই ওয়াদার বিপরীতে কাজ করবেন, তো তখন আপনি গুনাহগার হবেন।
যে ওয়াদা ভঙ্গ প্রসঙ্গে মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন, যারা আমরা কোথায় কোথায় ওয়াদা করে থাকি, তো আমরা সে নিজের কমেন্টসকে যেন সঠিক রাখি, ওয়াদা যেন ভঙ্গ না করি, নিজের ওয়াদাকে সম্পূর্ণভাবে যেন আমরা আদায় করার চেষ্টা করি, যাতে আমরা দুনিয়াতেও যেন লাঞ্ছিত হওয়া থেকে বেঁচে যাই এবং পরকালেও এর আজাব থেকে যেন আমরা বেঁচে যাই। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমি মোহাম্মদ শাহেদ, হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ইসলামী বোনেরা মাদানী চ্যানেল দেখতে বা শুনতে পারবে কি?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে, ইসলামী বোনেরা মাদানী চ্যানেল দেখতে পারবে কি না, শরীয়তের কি বিধান একটু বলুন।
মাদানী চ্যানেল শতভাগ দিনই চ্যানেল, আর যেভাবে পুরুষরা দেখতে পারে মহিলারাও এটাকে দেখতে পারেন। যদিও বা মহিলাদের জন্য শরীয়তের এমন কিছু আহকাম রয়েছে আর তাকে তার মধ্যে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি মশালা হলো এটি যে মহিলা যদি এমন কোনো বেগানা পুরুষকে দেখে যেভাবে টিভিতে স্ক্রিনের মধ্যে প্রকাশ্যে দেখে, চাই ইসলামী আলোচনা হোক, কিন্তু তিনি তার জন্য মহরিম নয়। তো যখন এমন কোনো পুরুষকে কিংবা এমন কোনো গায়রে মুহরিমকে নারীরা দেখে, তো তাদের জন্য এটা জরুরি তাদের অন্তরে এমন কোনো চিন্তাভাবনা ওয়াসওয়াসা যেন তাদের মধ্যে উদ্রেক না হয়। আর যদি এই ধরনের কোনো অন্তরের মধ্যে ভাব জাগ্রত হয়, তো অতঃপর তার জন্য বেগানা কোনো পুরুষকে দেখাও জায়েজ হবে না। এই মশালাটি ডিটেলস এবং বেকার সাথে আমির আল ইসনাদ দামত বরকাতুল আলিয়া আপন কিতাব পর্দার ব্যাপারে যে প্রশ্ন উত্তর সেই কিতাবের মধ্যে তাতে এই মশালাটিও বর্ণনা করেছেন যে নারীর জন্য বেগানা পুরুষের দিকে দেখার হুকুম হল এটি, পুরুষ যেভাবে পুরুষকে দেখে, ছেলেরা যেভাবে ছেলেদেরকে দেখছে, পুরুষ যেভাবে পুরুষকে দেখছে, তো নারীর জন্য হুকুম সেটা। হ্যাঁ, যদি খারাপ দৃষ্টিতে দেখে তো সেটা দেখতে নিষেধ করা হবে, তো তখন সেভাবে দেখবে না। যদি এই অবস্থা হয়, কারো মধ্যে এই ধরনের মাজাল্লা সৃষ্টি হয়ে যায়, তো সেটা দেখার অনুমতি হবে না।
জি, মাদানী চ্যানেল দেখতে পারবে কি না সে বিষয়ে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল শরীয়ত সম্মত একটি চ্যানেল, এবং এই চ্যানেলের মাধ্যমে অনেক লোকের আত্মশুদ্ধি হয়েছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ। অনুরোধ করব, নিজের ঘরকে যদি মাদানী ঘর বানাতে চায়, নিজের পরিবেশকে যদি মাদানী পরিবেশে নিয়ে আসতে চায়, অবশ্যই নিজেও মাদানী চ্যানেল দেখুন। নিজে পাড়া প্রতিবেশীতে যারা মুসলমানরা রয়েছে তাদেরকেও মাদানী চ্যানেল দেখার দাওয়াত প্রদান করুন। আলহামদুলিল্লাহ, অনেক আমাদের কাছে এরকম খবর পাওয়া গিয়েছে যারা মাদানী চ্যানেল দেখে অনেকে নামাজি হয়েছে, অনেকে ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ তারা সম্মিলিতভাবে ইবাদত বন্দেগীতে তারা নিয়োজিত হয়েছে শুধুমাত্র মাদানী চ্যানেল দেখে। অনেকের ঘর থেকে ঝগড়া বিবাদ দূর হয়ে গিয়েছে মাদানী চ্যানেলের বরকতে। অবশ্যই মাদানী চ্যানেল দেখুন এবং নিজের পরিবার পরিজনকে নিয়ে দেখুন। পৃথিবীর মধ্যে অন্যতম একটি, শুধুমাত্র একটি চ্যানেল যে চ্যানেল পরিবার পরিজন নিয়ে দেখার একটি সুযোগ রয়েছে, এবং গর্বের সাথেও আপনারা বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। মাদানী চ্যানেল দেখলে আলহামদুলিল্লাহ অসংখ্য ইলমে দিন এবং সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিখতে পারি এবং জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দেখার এবং অন্যান্য ইসলামী ভাইকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, এটা কি জায়েজ?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে, যে মহিলারা যদি নিজের স্বামীর নাম যদি নিয়ে নেয়, তো এটি শরীয়তের কতটুকু অনুমতি রয়েছে? আর বর্তমানে তো দেখা যায় যে স্বামীর নাম নিয়েই স্ত্রীরা নিজের স্বামীকে ডাকাডাকি করে, তো এই বিষয় কি বিধান রয়েছে একটু আমাদেরকে বলুন।
স্ত্রী আপন স্বামীর নাম নিলে তো এই ক্ষেত্রে তো জায়েজ, কোনো গুনাহ নেই, কিন্তু তাকে এটা বলা হবে যে এটা আদবের পরিপন্থী, আদবের চাহিদা এটাই যে আপন স্বামীর নাম নিবে না, বরং ওনাকে উপাধি সহকারে ডাকবে, যেমন হাজি সাহেব অথবা ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, আর ডক্টর সাহেব, প্রফেসর সাহেব, যে কোনো উপাধিতে। তো স্ত্রীদের উচিত সেই উপাধি সহকারে স্বামীদের ডাকবেন। কিন্তু যদি উদাহরণস্বরূপ কোনো এমন নির্ধারিত উপাধি না থাকে, তো তখন কি করবে? তো তখন উত্তম এটি যে নাম নিবে না, যে কোনো অন্যভাবে ডাকবে, অন্য কিছু বলে ডাকবে, বাচ্চার আব্বু, মুন্নার আব্বু, এগুলো বলে ডাকবে, নাম নিবে না। কিন্তু যদি কেউ নাম নিয়েও নেয়, তো গুনাহগার হবে না। মহিলা গুনাহগার নন, কিন্তু অধিক আদব এবং ভালো আমল হচ্ছে এটি যে তিনি স্বামীর নাম নিবে না। কিছু মহিলা এটা মনে করেন যে স্বামীর নাম নিলে তো তালাক হয়ে যায়। এটা একেবারে অনর্থক চিন্তা। স্বামীর নাম নিলে তালাক কিভাবে হবে? তো এটা হলে তো অনেক সহজ হয়ে যেত মহিলাদের জন্য, যে স্বামীর নাম নিল, বলল যে যাও, তোমার তো কোনো তালাক নেওয়ারই প্রয়োজন নেই, এমনিতেই তালাক হয়ে গেছে। তো এমনটা নয়। স্বামীর নাম নেওয়াতে কোনো ধরনের কোনো তালাক পতিত হয় না।
যে মুফতি সাহেব উত্তর প্রদান করে দিয়েছেন, তবে এই বিষয়ে ইসলামী বোনদেরকে বলবো, মহিলারা যারা এই অনুষ্ঠান দেখছেন, যে কথায় কথায় স্বামীকে নাম নিয়ে ডাকা বলা প্রয়োজন সাপেক্ষে মুফতি সাহেব বলে দিয়েছেন, নিলে সমস্যা নেই। তবে স্বামীর সাথে কীভাবে কথা বলতে হয়, স্বামীর আদব কীভাবে করতে হয়, স্বামীকে রিসপেক্ট কীভাবে দিতে হয়, স্বামীকে মর্যাদা কীভাবে দিতে হয়, একজন স্ত্রীকে এই বিষয়ে জানা অত্যন্ত জরুরি। কিন্তু দেখা যায় বর্তমান অবস্থা যে স্বামীকে নাম নিয়ে ধরে ধরে ডাকা হয়, এবং কোনো আদব এবং বাচনভঙ্গি এমন থাকে, কথার মধ্যে কোনো মাধুর্যতা থাকে না, এবং এমনভাবে কথা বলা হয় যে মনে হয় যে স্বামীর কোনো মর্যাদা নেই, কোনো সম্মানই নেই। এরকম যারা করে তাদেরকে তওবা করা উচিত। শরীয়তের যে বিধিবিধান রয়েছে এবং স্বামীর যে মর্যাদা রয়েছে, সেভাবে আমাদেরকে মর্যাদা দিতে হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন রাহাত। আমি হুজুর কাছে প্রশ্ন করছি, ছেলেদের উপর কত বছর বয়সে নামাজ ফরজ হয়, এই বিষয়ে জানতে চাই।
জি, নামাজ ফরজ কত বছর বয়সে হয় একটু আমাদেরকে মুফতি সাহেব বিস্তারিত বলুন।
দেখুন, প্রশ্নের ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বাচ্চা 7 বছরের হয়ে যাবে তখন তাকে নামাজের জন্য বলুন, আর যখন 10 বছরের হয়ে যাবে তখন তাকে অধিক তাকিদ দিন। আর তাকে যেখানে আমাদের এখানে সাধারণ বাচ্চারা পড়াশোনার ব্যাপারে যে অলসতা অবলম্বন করে, তো আমাদের অভিভাবকরা কঠোরতা অবলম্বন করে। তো দিনের ব্যাপারে অধিক হওয়া উচিত। যখন বাচ্চাদের উপর নামাজের বিষয় চলে আসবে, তো এখন আমরা তাদেরকে অধিক তাকিদ দিব নামাজ পড়ার জন্য। মূলত ফরজের যে অবস্থা রয়েছে সেটা তো হলো বালেগের উপর ফরজ, নাবালক বাচ্চাদের উপর নামাজ ফরজ নয়, ফরজ বালেক হওয়ার পরে হয়ে থাকে। আর বালেক কখন হয়, এটা সাধারণত 12 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে, ছেলেরা এই বয়সে হয়ে থাকে, আর মেয়েরা 9 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে। এই সময় যদি বালেক হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায় তাহলে বালেক, আর এই ধরনের কোনো চিহ্ন পাওয়া না গেলে তাহলে ছেলে হোক কিংবা মেয়ে, 15 বছর থেকে তাদেরকে বালেক ধরা হবে। শরীয়ত 10 বছর বয়স থেকে তাকিদ দিয়েছেন নামাজের জন্য, যাতে তাদের মধ্যে কোনো অলসতা না আসে। যখন তারা বালেক হবে তখন নামাজের অভ্যাস হয়ে যাবে। তো এই জন্য আপনি আপনার বাচ্চাকে এই শিক্ষা দিন, তরবিয়ত দিন। আর আমাদের সমস্ত দর্শক যারা শুনছেন, আমাদের মা বোনেরা যারা শুনছেন, তো আপনারা আপনাদের ছেলেকে মেয়েকে এটা অবশ্যই তাকিদ করতে থাকুন, আর নিজেরাও নামাজ পড়ুন, তাদেরকেও তাকিদ দিন। যখন মা বাবা নিজেরাই নামাজ পড়বে, তো তখন বাচ্চারাও তাতে আগ্রহী হবে, আর তারাও নামাজের কাছে আসবে আর নামাজ আদায় করবে। যদি আবার নাবালক অবস্থায় যে নামাজগুলো থেকে গেছে, এগুলোর কোনো ধরনের কোনো কাজা নেই, কিন্তু বালেক হওয়ার পরে যদি ছেড়ে দেয়, তো প্রকাশ্যে সেই নামাজের কাজাও তাদের আদায় করতে হবে।
মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব, নামাজের আহকাম এই কিতাবটি আপনারা সংগ্রহ করে অবশ্যই এটি পাঠ করুন। এর মধ্যেও বিস্তারিত নামাজ সম্পর্কে আলোচনা রয়েছে। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি শেষের দিকে, তবে অনুরোধ করব আপনারা আমাদেরকে কল করতে পারেন। আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে যদি জানার ইচ্ছে যদি থাকে, অবশ্যই আপনি টিভি স্ক্রিনে যে নাম্বার দেয়া হচ্ছে সেই নাম্বারে আমাদেরকে কল করে আপনারা নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের রেকর্ডকৃত প্রশ্ন চালানো হবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেবের আমরা উত্তর নেবার চেষ্টা করব। যে কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্নের উত্তর নেবার পর আপনাদের থেকে বিদায় নিব। যে প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম তসিফ আহমদ হৃদয়। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হলো, আলিম অথবা বুজুর্গ ব্যক্তিকে হুজুর বলা কেমন, এটা কি সঠিক?
জি মুফতি সাহেব কী বলবেন এই বিষয়ে? আমাদের দেশের এই কালচার রয়েছে, যাদের মুখে দাড়ি থাকে বা ইসলামিক পোশাক পরিহিত, তখন আমরা একে অপরকে হুজুর বলে ডাক দিই। তো এই সাধারণ লোককে হুজুর বলা এই বিষয়ে কী বিধান রয়েছে একটু বললে আমরা উপকৃত হতাম।
হুজুর বলে আমাদের এখানে যে সম্বোধন, তো এটা একটি আদবের সম্বোধন, সম্মান জ্ঞাপনের জন্য এটা বলা হয়ে থাকে। এইভাবে বলাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। মানুষ এমনিতেই বলে কিবলা, কাবা, কারোর সাথে কথা বলতে কিবলা আপনি, তো এগুলো সম্মানসূচক শব্দ। তো সম্মানসূচক এভাবে শব্দ প্রয়োগ করা, এগুলো শরীয়তের দিক থেকে অসুবিধা নেই। তো এখানে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, হুজুর বলেও ডাকা যেতে পারে। কিছু লোকেদের এটা ধারণা হতে পারে যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলা হয়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হবে তো সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তো না হয় শুধু হুজুর শব্দটি, সরকার শব্দটি অথবা এই ধরনের কোনো শব্দ, তো এটা এমন নয় যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু, অন্য কারোর জন্য এটা বলা হয়নি বা এটা বলা যেতে পারে না, এমনটা নয়। বরং এটা আমাদের সকলের জন্য এটা পদ্ধতি কথা বলার ক্ষেত্রে, যেই ব্যক্তিবর্গ রয়েছেন, দিনই যে ব্যক্তিবর্গ রয়েছেন, ওনাদের লোকে এইভাবে বলে থাকে, কিবলা বলে ডাকা হয়, হুজুর বলে, সরকার বলে, এই ধরনের বাক্য প্রয়োগ করলে তো শরীয়তের দিক থেকে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেখানে নির্ধারিতভাবে বলা হয়ে থাকে সেখানে এটা বুঝে আসে যে এখানে হুজুর দ্বারা অন্য কোনো ব্যক্তি নয়, বরং সরকারে কায়নাত ফখরে মৌজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে আকদাস।
মাশাআল্লাহ, মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে সম্মানসূচক একটি শব্দ রয়েছে, রিসপেক্ট জানানো, একজন আরেকজনকে হুজুর বলে ডাক দিয়ে থাকে। আমরা যাব সর্বশেষ প্রশ্নের দিকে, যে প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোনো মানুষকে শয়তান বা ইবলিস বলে ডাকা যাবে কি, এর শরীয়ত হুকুম কি?
জি মুফতি সাহেব কী বলবেন এই বিষয়ে? দেখা যায় অনেকে রাগান্বিত হয়ে একজন আরেকজনকে বলে দিল তুমি শয়তান, সে ইবলিস। তো এভাবে একজন মানুষকে শয়তান ইবলিস বলা এটি কেমন?
যে কোনো ব্যক্তিকে কোনো শরীয়ত রজর ব্যতীত আপনি তাকে শয়তান বললেন, ইবলিস বললেন, তো এটা তো অন্তরকে ব্যতীত করার মতো কাজ, জায়েজ নেই আপনি কারো ক্ষেত্রে এই ধরনের বাক্য প্রয়োগ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল, আর যে আমাকে দিল সে এমন যেন সে আল্লাহকে কষ্ট দিল। তো এই জন্য এতে মুসলমান কষ্ট পান। তো কোনো মুসলমানকে শয়তান অথবা ইবলিস বলা অবশ্যই অবশ্যই জায়েজ নেই। আলা হযরত ইমাম আহলে সুন্নতকে এই ধরনের প্রশ্ন করা হলো যে কোনো মুসলমান যদি কাউকে ইবলিস বলে দেয়, ইরশাদ করলেন যদি তার কাজ শয়তান হয় তখন তাকে শয়তান বলা যাবে। উদাহরণস্বরূপ, কেউ কাউকে যদি গুনাহের কাজের দিকে নিয়ে যায়, কেউ স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেয়, কেউ এমন কাজ করলে, এখন তো সে শয়তানেরই অনুসারী। কিন্তু সাধারণ নেককার মুসলমানকে আপনি শয়তান বললে, তো বললেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, যিনি বলছেন তিনি এক ধরনের শয়তানের কাজ করছেন। তো এই জন্য শয়তান বলা, ইবলিস বলা, এটা কোনো অবস্থায় জায়েজ নেই। আপনারা কোনো মুসলমানকে এইভাবে, আমাদের এখানে লোকেরা বাচ্চাদের বলে দেয়, অভ্যাসই এমন হয়ে যায়, তো এই ধরনের বাক্য মুখে একেবারে নেওয়া উচিত নয়।
জি মুফতি সাহেব নিষেধ করেছেন, আমাদের যাদের এই অভ্যাস রয়েছে তবা করা উচিত। একজন মুসলমান আরেকজন মুসলমানকে এভাবে ডাক দিয়ে বা তাকে কটুক্তি করার নিয়তে এভাবে যদি বলা হয় বা তাকে লাঞ্ছিত করা হয়, এ সকল শব্দ বলে তাদের তওবা করা উচিত। আমরা মুসলমানদের যে রিসপেক্ট শরীয়তের বিধানে আমাদেরকে বলা হয়েছে সেভাবে যেন আমরা রিসপেক্ট দেওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, আমি কাউকে সম্মান দিব আমিও সম্মান পাব, আমি কাউকে মাজাল্লা বেজ্জতি করব, সম্মানহীনতার মূলক কাজ করব, একদিন আমিও সম্মানহীনতার মধ্যে আমি পতিত হব। এই জন্য প্রত্যেক মুসলমানের সম্মান রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের সম্মান করার তৌফিক দান করুক এবং অশুভ কথা এবং অশ্লীল কথা বলা থেকে, গালিগালাজ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি বিদায় নেওয়ার সময় হয়েছে। অনুরোধ করব, যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন তাদেরকে মোবারকবাদ দেই, এবং আগামীতেও আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, যাতে আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠান সুন্দরভাবে যেন আমরা পরিচালনা করতে পারি এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের প্রশ্নের উত্তর যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।